হ্যালো,
এখন শুরু করছি তাহলে আজকের নির্ধারিত অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, যে নির্বাচনের তৃতীয় পর্বের ভোট গ্রহণ এই কঘণ্টা আগেই মাত্র শেষ হয়েছে। তো আজকের এই অনুষ্ঠান আনিস আহমেদ উপস্থাপন করছেন। তাহলে শুরু করা যাক হ্যালো ওয়াশিংটন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে।
ধন্যবাদ সরকার কবিরুদ্দিন। হ্যাঁ, যেমনটি আপনি বলছিলেন যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলছে, আজ এই নির্বাচনের তৃতীয় এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব সম্পন্ন হল। রাজধানী কলকাতা ও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার 75টি কেন্দ্রে মোট তালিকাভুক্ত ভোটদাতা হচ্ছেন, বলা হচ্ছে 1,44,05,367 জন। ভোটও আজ হয়েছে 75টি আসনে। পশ্চিমবঙ্গের বিধানসভার মোট 294টি আসনের জন্য এই নির্বাচন 6 পর্বে অনুষ্ঠিত হচ্ছে। এবারকার এই নির্বাচনে ক্ষমতাসীন বামপন্থী জোট যেমন প্রত্যাবর্তনের উপর জোর দিচ্ছেন, তেমনি তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন জোট পরিবর্তনের উপর জোর দিচ্ছেন। অতএব এবারকার নির্বাচনে মূল জিজ্ঞাসা হচ্ছে প্রত্যাবর্তন নাকি পরিবর্তন। প্রত্যাশা পূরণ হবে কার, মার্কসপন্থী কমিউনিস্ট পার্টি নেতৃত্বাধীন বাম জোটের নাকি তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন জোটের? এসব জিজ্ঞাসার আলোকেই আমাদের আজকের কল ইন শো হ্যালো ওয়াশিংটন। শ্রোতারা এই কল ইন শোতে প্রশ্ন করবেন এবং আমাদের অতিথি রয়েছেন টেলি সম্মিলনী লাইনে, আমাদের সঙ্গে কলকাতা থেকে যোগ দিচ্ছেন তিনজন অতিথি। রয়েছেন কলকাতা প্রেসিডেন্সি কলেজের ইতিহাসের সাবেক অধ্যাপক সুদিন চট্টোপাধ্যায়। অধ্যাপক চট্টোপাধ্যায়, আপনাকে স্বাগতম।
হ্যাঁ নমস্কার,
বলুন। নমস্কার। আছেন কলকাতার ভিক্টোরিয়া কলেজের ইতিহাসের প্রাক্তন অধ্যাপক মিরাতুন্নাহার। অধ্যাপক মিরাতুন্নাহার, আপনাকেও স্বাগতম। আপনি দর্শনে ছিলেন, আচ্ছা, ধন্যবাদ আমাকে সংশোধন করিয়ে দেওয়ার জন্য। আরও আছেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক বিবিসি লন্ডনের সাবেক প্রযোজক সাগর চৌধুরী। শ্রী চৌধুরী, আপনাকেও স্বাগতম জানাচ্ছি।
ধন্যবাদ।
আর শ্রোতাদের এখানে জানিয়ে রাখি যে এখন এই অনুষ্ঠান চলাকালীন আপনারা 2026193062 এই নম্বরে ফোন করে আমাদের প্রশ্ন করুন। শ্রোতাদের অনুরোধ, প্রশ্ন সংক্ষিপ্ত রাখবেন। আর প্যানেলিস্টদের প্রতি সবিনীত অনুরোধ, প্রশ্নের পুনরাবৃত্তি হলে উত্তরের পুনরাবৃত্তির প্রয়োজন নেই, তবে অনুষ্ঠানের শেষের দিকে হাতে সময় থাকলে আপনারা উপসংহার টানতে পারেন। এই সঙ্গে আপনাদের জানিয়ে দিচ্ছি যে আমাদের ফেসবুকে বেশ কিছু প্রশ্ন আসা শুরু হয়েছে। আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে শেজিন চৌধুরী, খানিক বাদেই তিনি আমাদের জানাবেন ফেসবুকে কি কি প্রশ্ন আসছে। এবং আপনারা ভিওএ বাংলা ফেসবুক এই ফ্যানবুকে যাবেন এবং আপনারা প্রশ্ন করতে পারেন, ফেসবুকের ফ্যান পেজে যাবেন, প্রশ্ন করতে পারেন, মন্তব্য রাখতে পারেন। এরই মধ্যে বেশ কিছু টেলিফোন আসা শুরু হয়েছে। কলকাতা থেকে বিজয় ভকত ফোন করেছেন। হ্যালো,
আমি কলকাতার থেকে বিজয় ভকত বলছি। আমার মনে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে এরকম, রাজনৈতিক পট পরিবর্তন কি শুধু একটা রাজনৈতিক মতবাদ থেকে আর এক রাজনৈতিক মতবাদের পরিবর্তন, নাকি সামাজিক উন্নতি, সামাজিক সম্প্রীতি, সামাজিক সুব্যবস্থা, সামাজিক শৃঙ্খলা, সামাজিক ভারসাম্য, প্রেম প্রীতি ভালোবাসার প্রতীক হয়ে আমাদের কাছে ধরা দেবে, যেটা আমি মনে করি প্রতিটি মানুষের কাছে একান্ত কাম্য। নমস্কার।
এই এই প্রশ্ন নিয়ে আমরা প্রথমে যাচ্ছি অধ্যাপক সুদিন চট্টোপাধ্যায়ের কাছে। অধ্যাপক চট্টোপাধ্যায়,
হ্যাঁ নমস্কার। আমি শুনলাম প্রশ্নটি, নিশ্চয়ই রাজনীতির মতবাদের তো একটা ভূমিকা থাকেই, মতবাদ এবং আদর্শ ছাড়া, কর্মপন্থা ছাড়া তো এগোনো যায় না। কিন্তু অবশ্যই প্রশ্নকর্তা যা বলেছেন, সামাজিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, বোঝাপড়া, সংস্কৃতির বিকাশ, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্বাচনে এই সবগুলোই প্রাধান্য আছে।
অধ্যাপক মিরাতুন্নাহার, আপনি কি বলবেন?
আমার বক্তব্য হল, রাজনৈতিক দলের হাতে দেশ গঠন, দেশ উন্নয়নের ভারটা পড়ে। আমাদের দেশে সেরকমই ব্যবস্থা রয়েছে এবং রাজনৈতিক বিশেষ দলের রাজনৈতিক মতবাদও থাকে, কিন্তু সেগুলো খুব গুরুত্বপূর্ণময় বলে আমার মনে হয়। তাদের লক্ষ্য, যে কোনো রাজনৈতিক দল, তাদের লক্ষ্য হওয়া উচিত যখন জনগণের রায় নিয়ে তারা ক্ষমতায় আসেন, তখন দেশ উন্নয়ন, দেশের মানুষের সুবিধা অসুবিধা দেখা, অসুবিধাগুলো দূর করা, সুবিধাগুলোকে বাড়িয়ে দেওয়া, সেটাই তাদের কাজ। কিন্তু খুব পরিতাপের বিষয়, বিভিন্ন রাজনৈতিক দল এখন এই দেশ গঠন দেশ উন্নয়ন ব্যাপারটিকে লক্ষ্য না রেখে সেটাকে উপায় হিসাবে গ্রহণ করছেন এবং তাদের দলীয় সমৃদ্ধিটাকে বড় করে দেখছেন, সেটাই লক্ষ্য হয়ে উঠছে। আজকে রাজনৈতিক অবস্থার এইরকম একটা অবনতি আমরা লক্ষ্য করছি।
সাগর চৌধুরী, আপনি কি বলবেন?
আমার মনে হয় যে প্রশাসনের কাছে যে যে দলই ক্ষমতায় আসুক না কেন এবং সরকার গঠন করুক না কেন, সরকারি প্রশাসনের কাছে বিভিন্ন স্তরের সামাজিক বিভিন্ন সামাজিক স্তরের মানুষের বিভিন্ন রকম প্রত্যাশা থাকে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল যে সাধারণ মানুষ যারা আর কি, যারা যাদের আমরা উচ্চবিত্ত বলি না বা তথাকথিত প্রিভিলেজ ক্লাস বলি না, এই ধরনের সাধারণ মানুষের প্রত্যাশা কি, তারা চায় উপদ্রববিহীন একটা নিশ্চিন্ত জীবনযাত্রা অতিবাহিত করতে পারার সুযোগ এবং তাদের দৈনন্দিন কাজকর্ম যাতে তারা ঠিক মতো করতে পারে তার একটা সুযোগ, এবং নিরাপত্তার ব্যাপার একটা আছে যে তাদের যা কিছু করার কথা, যা তারা করতে চায়, যেভাবে তারা জীবনযাপন করতে চায়, সেগুলো যেন তারা নিশ্চিন্তে এবং নিরাপদে করতে পারে, এটাই প্রশাসনের কাছে তাদের প্রধান প্রত্যাশা বলে আমার মনে হয়। সেজন্য যে প্রশাসন তাদের সেই সুযোগটা করে দিতে পারবে তাদেরই তারা সাগ্রহে অভ্যর্থনা জানাবে, আমন্ত্রণ জানাবে, গ্রহণ করবে নিজেদের মধ্যে, এটাই তো আমার মনে হয় যে আসল কথা।
আমাদের আরেকটা প্রশ্ন আসছে টেলিফোনে, পল্লব দত্ত কলকাতা থেকে। পল্লব দত্ত, হ্যালো।
আমি পল্লব দত্ত কলকাতা থেকে বলছি। পশ্চিমবঙ্গে বর্তমান যে পরিস্থিতি, তাতে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে টানাপোড়েন চলছে, সেক্ষেত্রে মাঝে মাঝেই আক্রান্ত হচ্ছে সাংবাদিকরা। সেক্ষেত্রে সাংবাদিকরা কতটা নিরপেক্ষভাবে তাদের কাজ করবে, এটা এখন একটা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। আগামী দিনে তারা কিভাবে নিরপেক্ষতা বজায় রেখে এবং সহজভাবে কাজ করবে, এই প্রশ্নই আমার।
এই এই প্রশ্নের উত্তরের জন্য আমরা আমি সাগর চৌধুরীর কাছে আগে যাচ্ছি, যেহেতু তিনি নিজেও সাংবাদিক। এই যে হ্যালো
হ্যালো হ্যাঁ বলুন
হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলুন
আমি তো দীর্ঘদিন বিদেশে থাকার পর কলকাতায় ফিরেছি সম্প্রতি, যদিও আমি সবসময় বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমে প্রক্রিয়ার মাধ্যমে দেশের সঙ্গে অন্তরঙ্গ যোগাযোগ রেখে চলেছি, তবে এবার আমি এসে পৌঁছেছি নির্বাচনের ঠিক আগে আগে আর কি, এবং এখানে এসে আমি বিভিন্ন পত্রপত্রিকা সংবাদ মাধ্যম বলতে যা বোঝায় ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সর্বত্রই দেখছি যে এখানে এক ধরনের কিন্তু পার্টিজান মনোভাব আছে, মানে কিছু সংবাদ মাধ্যম বিশেষ কোন একটা মতবাদকে একটু প্রাধান্য দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, সমর্থন করছে বেশ প্রকট ভাবে, এবং সেটা সর্বস্তরের মিডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, সংবাদপত্র থেকে শুরু করে বৈদ্যুতিন মাধ্যম পর্যন্ত এই জিনিস। এবং আমার তো তা সত্ত্বেও আমার মনে হয় না যে সাংবাদিকরা কোনোভাবে কোন রকম রাজনৈতিক দলের তরফ থেকে সত্যিকারের কোন হুমকির সম্মুখীন, সমস্ত রাজনৈতিক দলই কিন্তু তাদের মোটামুটি তাদের নিরাপত্তা দিকে ব্যাপারে সচেতন এবং তাদের সেইভাবে আঘাত করার মতন কোন রকম আচরণ তারা করে বলে আমার মনে হয় না।
হ্যাঁ হ্যালো
হ্যালো
হ্যাঁ কাজী, আপনি যে বলছেন না সেটা ঠিক আছে। আমি এর পাশাপাশি আমাদের লাইনে একটা গন্ডগোল হচ্ছে, যাই হোক, আমি এখন সুদিন চট্টোপাধ্যায়, আপনি কি বলবেন সাংবাদিকদের বিষয়ে?
স্বাগত চৌধুরী মশাই, অল্পদিন এসে যেটা বুঝেছেন আমি তার সঙ্গে সহমত পোষণ করছি। আমি খুব ব্যথিত হয়েছি এবারে এই নির্বাচনের প্রাককালে সংবাদপত্র, কিছু কিছু সংবাদপত্র এবং বৈদ্যুতিন মাধ্যম যেভাবে খোলাখুলি পক্ষ সমর্থন করে তারা তাদের প্রতিদিনের কাজ করছেন, তাদের সংবাদ পরিবেশনের চেয়েও তারা কোন একটা পক্ষ নিয়ে প্রচার করছেন, এটা অত্যন্ত নগ্নভাবে প্রকট হয়েছে। কিন্তু তৎসত্ত্বেও সাংবাদিকরা কতগুলো সীমাবদ্ধতার মধ্যে কাজ করেন, এখনকার সংবাদপত্রের দুনিয়ায় সাংবাদিকরা ততটা গুরুত্ব পান না যতটা গুরুত্ব পায় সংবাদপত্র এবং বৈদ্যুতিক মাধ্যমগুলোর পরিচালন ব্যবস্থা, যাদের হাতে আছে, যাদের অর্থকে এগুলো চলছে তাদের মতো করে। সুতরাং সেক্ষেত্রে সাংবাদিকদের স্বতন্ত্র করে কোন রকম আঘাত আক্রমণ হয়েছে এটা সঠিক নয়। আদৌ কোথাও কোথাও বিচ্ছিন্ন ভাবে দু একটা ঘটনা ঘটে থাকতে পারে, সেটা কিন্তু ওই সাংবাদিক বলে যে ঘটেছে তা নয়।
অধ্যাপক মিরাতুল রহমান, আপনি কিছু এর সঙ্গে যোগ করবেন?
হ্যাঁ, আমি আজকের নির্বাচনের পরিপ্রেক্ষিতেই বলি, একটু আগে আমি একটি চ্যানেল দেখছিলাম, সেই চ্যানেলে একজন একটি বিশেষ শাসক দলেরই একজন প্রতিনিধি, নাম করতে চাইছি না, মন্ত্রী তিনি, তিনি সাংবাদিক যিনি সেই চ্যানেল থেকে সাংবাদিক বা সেই চ্যানেলের প্রতিনিধি তাকে যোগাযোগ করেছেন আজকের নির্বাচনী বিষয়ে কিছু কথাবার্তা বলবার জন্য। আমি দেখতে পাচ্ছি, খুব বিস্ময় সৃষ্টি হয়েছে আমার মধ্যে, আমি অবাক হলাম যে সেই মন্ত্রী মহাশয় অত্যন্ত উদ্ধত ভাবে তাকে আক্রমণ করছেন যে তোমরা নিরন্তর আমাদের কুরুচি ইত্যাদির কথা বলছো, মানে আমি একেবারে কোট করছি না, ভাষাটা এই ধরনের, বক্তব্যটা অভিযোগটা এই ধরনের, কিন্তু তোমরা কি পেয়েছো, তোমরা করেই বলা হচ্ছে, তোমরা কি পেয়েছো, তোমরা একবারও বিরোধী দলের কোন ত্রুটি দেখছো না, কথা বলছো না, এবং সে ভাষা ভঙ্গি আচরণ জেস্টার সেগুলো আমাদের মতন সাধারণ মানুষ, আমরা দেশে যারা একটু সুরুচি একটু সচেতন না তেমনি বাস করতে চাই, তাদের কাছে খুব দুঃখজনক। এই এই ঘটনাটা আমি আজকেই ঘটেছে, আজকে এক্ষুনি একটু আগেও ঘটেছে, তীব্রভাবে ওই চ্যানেলের পক্ষ যিনি আছেন তাকে তিনি ধরেছেন, ওনাকে একটা প্রকার ফোনে কথা বলাটা হচ্ছিল, তীব্রভাবে আক্রমণ করছেন।
আচ্ছা, আমরা এবার আসলে এই সব প্রসঙ্গ বারবার ফিরিয়ে আসবে বোঝা যাচ্ছে, আমরা এবার শেজিন চৌধুরীর কাছে যাচ্ছি, তিনি ফেসবুক থেকে বেশ কিছু বোধহয় প্রশ্ন মন্তব্য এসেছে। শেজিন বলুন, কি অবস্থা?
অনেক অনেক প্রশ্ন এবং মন্তব্য এসেছে। প্রথমে আমি কলকাতায় যাচ্ছি, কলকাতা থেকে শুভেন্দু দাস, তিনি লিখেছেন, এবারে নির্বাচন বেশ শান্তিপূর্ণভাবেই হচ্ছে, ভবিষ্যতে আর কি করা যেতে পারে যাতে নির্বাচন আরো ভালোভাবে হয়?
এবারে নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণভাবে হচ্ছে বলে অনেকেই বলছেন, তো সাগর চৌধুরী, আপনি তো এই প্রথমবার দীর্ঘদিন পরে কলকাতায় বোধহয় নির্বাচন দেখলেন, আপনার নিজের কেমন লাগলো?
আমার তো মনে হয়েছে নির্বাচন মোটামুটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়েছে, দু চারটে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, যেগুলো অবশ্য অপরিহার্য নয়, মানে হয়েই এরকম একটা বিরাট কর্মকাণ্ডের ক্ষেত্রে, এছাড়া সেরকম কোন বড় ধরনের গোলযোগ বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি, এবং বিভিন্ন দলের প্রতিনিধিরা, মানে যে সমস্ত দল প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনে জয়ী হবার জন্য, তাদের তরফ থেকে মোটামুটি সন্তোষ প্রকাশই করা হয়েছে। যেমন বামফ্রন্ট সরকার, বামফ্রন্ট সরকারের একজন প্রতিনিধি বলেছেন যে বামফ্রন্ট আজ নির্বাচনের ফল, মানে নির্বাচন যেভাবে শেষ হয়েছে আর কি, তাতে মোটামুটি ভাবে সন্তুষ্ট।
হ্যাঁ, শ্রোতাদের আরেকবার জানিয়ে রাখি যে হ্যালো ওয়াশিংটন, আপনারা শুনছেন কল ইন শো, বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, আর আপনারা আমাদের ফোন করতে পারেন, নাম্বার হচ্ছে 2026193062। সাগর চৌধুরী, আপনাকে বোধহয় মাঝপথে আমি থামিয়ে দিয়েছিলাম, কিছু একটা বলতে যাচ্ছিলেন আপনি।
না, তা নয়, মানে কিছু সেরকম কিছু বলতে চাইছিলাম না, আমি বলতে চাইছিলাম যে আমি যতটা আজকে লক্ষ্য করেছি বিভিন্ন রকম মিডিয়ার মাধ্যমে আর কি, এবং আমি দু একজন লোকের সঙ্গে কথা বলেছি আজকে সন্ধ্যেবেলা নির্বাচন ভোট পর্ব শেষ হয়ে যাওয়ার পরেও, তারাও সবাই বলেছে যে না না, আমাদের তো সেরকম কোন রকম গোলমাল বা গোলযোগ চোখে পড়েনি, মোটামুটি সুশৃঙ্খল ভাবেই হয়েছে, বড় ধরনের কোন অশান্তিমূলক ঘটনা ঘটেনি। এরকম এই ধরনের, মানে যেটা লোকে অ্যাপ্রিহেন্ড করেছিল যে এবারে ভোটে যে মাত্রা থেকে, তার পরিপ্রেক্ষিতে হয়তো একটা সংঘাতমূলক পরিস্থিতির সৃষ্টি হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি, সেজন্য সংশ্লিষ্ট সমস্ত পক্ষই অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য।
সেই আমরা আরেকটি মন্তব্য নিতে যাচ্ছি, ঠিক প্রশ্ন নয়, কলকাতা থেকে প্রসূন গাঙ্গুলী, তিনি কিছু মন্তব্য করেছেন, এই বিধানসভা নির্বাচন সম্পর্কে?
আজকে বামফ্রন্ট সরকার প্রায় 35 বছর ধরে পশ্চিমবাংলাতে রাজত্ব করেছে, সেই হিসেবে আমি কিন্তু 35 বছর অনেক আগে থেকে আমি ইলেকশন দেখছি, কিন্তু সব থেকে আশ্চর্য লাগলো এই 7টা বিধানসভা ইলেকশনে বামফ্রন্ট সরকার যেরকম ভাবে জিতেছিল অন্য কোনো পার্টি কেউ চান্সই পায়নি। আমার আশ্চর্য লাগে হঠাৎ এই আগের লোকসভা ইলেকশনে এইরকম ভাবে উল্টে গেল কি করে, তার মানে মানুষের মধ্যে একটা নিশ্চয়ই অন্য কোনো চেতনা প্লে করছিল, আইদার ওদের নেতাদের ঔদ্ধত্য কিংবা হয়তো সরকারের কর্মক্ষমতা ওদের কতটা ছিল সেই ব্যাপারে নিশ্চয়ই তাদের মধ্যে সন্দেহ ছিল, যার জন্য এই রেজাল্ট। আজকে মানুষ একটা চেঞ্জ মানে একটা পরিবর্তন চাই বলেই আজকে বোধ হয় এইরকম অবস্থা পশ্চিমবাংলাতে এসছে। সেখানে সেই সময়তে মমতা বন্দ্যোপাধ্যায় খুব কাজ করেছিল বেশ কিছু বছর ধরে, হাতের সামনে তাকে পেয়েছে, তার দলকে পেয়েছে, লোকেরা সেরকম স্বতঃস্ফূর্ত ভাবে বোধহয় তাকে যাইছে যে হয়তো একটু চেঞ্জ হলে যদি পশ্চিমবাংলা কোনো উন্নতি হয়, কেননা আমরা তো সবাই এটুকু জানি যে হঠাৎ করে এরকম চেঞ্জ হলো, কোনো এত লক্ষ কোটি লোকের কানে কানে গিয়ে তো আমরা বলে আসিনি যে তোমরা এরকম চেঞ্জ করে দাও, সবাই ফিল করেছে বলেই করেছে। এবং আমার মনে হয় যে আজকে তৃণমূল কংগ্রেস এর সামনে ছিল বলে হয়েছে, মানুষ চেঞ্জ চায়, সে যে কোনো পার্টি আজকে যদি কংগ্রেসে আসতো তাকেও চেঞ্জ হিসেবে তাকে অ্যাকসেপ্ট করতে পারত মানুষে, এবং এরা যদি এসে কাজ না করলে কিন্তু আবার তাদেরও মানুষের কাছ থেকে এরকমই উত্তর পাবে। কারণ আমার ধারণা পশ্চিমবাংলার মানুষ ভীষণ সচেতন এইসব ব্যাপারে, সুতরাং সেখানে কাজ না করলে বোধ হয় আর কিছু করা যাবে না, শুধু আত্মসন্তুষ্টি যে আমি জিতলাম এই করলে কিন্তু কিছু হবে না। যেরকম ট্রেন দেখা যাচ্ছে বা লোকের মধ্যে এতগুলো এই আগে লোকসভা পৌরসভা যেরকম ভাবে হলো তাই যদি হয় তাহলে একটা মানুষ ভীষণ ভাবে একটা পরিবর্তন চেয়েছিল।
ধন্যবাদ প্রসূন গাঙ্গুলি। এই পরিবর্তন চাওয়া সম্পর্কে আমি এখন যাচ্ছি অধ্যাপক সুদিন চট্টোপাধ্যায়ের কাছে।
হ্যাঁ নমস্কার প্রসূনবাবু, যেটা বললেন হঠাৎ করে লোকসভায় চেঞ্জ হয়ে গেছে কথাটা ঠিক না। প্রথমত 35 বছর 34 বছর যাই হোক যেটা থেকেছে বামফ্রন্ট সরকার সেটা মানুষের সমর্থন নিয়েই থেকেছে, এখন এই সমর্থনটা হঠাৎ করে যায়নি, পঞ্চায়েত নির্বাচন আগে হয়েছে তাতে কিছুটা কমেছে, তারপর লোকসভা নির্বাচনে কমেছে, তারপর পৌরসভা নির্বাচনে কিছুটা কমেছে, কিন্তু আবার পরপর যত সমবায় নির্বাচন হয়েছে বা শিক্ষক প্রতিষ্ঠানগুলোর নির্বাচন হয়েছে, ছাত্রদের নির্বাচন হয়েছে, সেখানে আবার বেড়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে মানুষের চেতনা এখন এই যে পরিবর্তন হবে বা পরিবর্তন হবে না প্রত্যাবর্তন হবে এটা তো কেউ আগে থেকে এভাবে বলে দিতে পারেন না, যদি কেউ বলেন তিনি তার নিজের মতটা বলছেন। এখন পরিবর্তন হোক বা প্রত্যাবর্তন হোক সেটা আমাদের অপেক্ষা করে থাকতে হবে, দেখবার জন্য সুতরাং সেটা হবে বা তারা আসবেন এবং এই কাজ না করলে তারা আবার চলে যাবেন এই কথাটা বলার সময় বোধ হয় এখনো হয়নি, সেটা আমরা বলতে পারবো সঠিকভাবে 13 তারিখের পর। কিন্তু এটাও ঠিক, যেমন একটু আগে শুনলাম যে সরকারি কোন মন্ত্রীর এই কথাতে আশ্চর্য হয়ে যাওয়া যায়, ঠিক তেমনি পরিবর্তন চাওয়ার পক্ষে যিনি নেত্রী আছেন তার একটা গত পরশুর নির্বাচন সভা আমি দেখছিলাম, সেটাও সব চ্যানেলে দেখানো হচ্ছিল, তাকে মুষ্টিবদ্ধ হাত উঁচুতে তুলে তিনি চিৎকার করে বলছিলেন আমার কাছেও গুন্ডা আছে, আমি গুন্ডা কন্ট্রোল করি, এবং 72 থেকে 77 যেমন পুড়ে দেওয়া হয়েছিল দরকার হলে তা করা হবে, এ কণ্ঠস্বরও আমরা শুনলাম কিন্তু এই নির্বাচনে। সুতরাং পরিবর্তন বা প্রত্যাবর্তন এটা আমাদের একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে লোকসভা নির্বাচনটাই শেষ কথা নয়, লোকসভা নির্বাচনের পরেও অনেকগুলো মাস অনেকগুলো বছর কেটে গেল, এই পরিবর্তিত সময়ের মধ্যে দিয়ে মানুষ উভয় পক্ষকেই দেখতে পেলেন, নতুন করে তারা বামফ্রন্টকেও দেখলেন, আবার যারা জয়ী হয়েছিলেন পার্লামেন্ট নির্বাচনে অধিক সংখ্যায় পশ্চিমবঙ্গ থেকে তাদেরও দেখলেন। সুতরাং আসুন আমরা বরং ধৈর্য ধরে 13 তারিখ পর্যন্ত অপেক্ষা করে দেখি, কারণ যে জনজোয়ার নেমেছে রাস্তায় তার যদি কোনো প্রতিবিম্বন হয় তাহলে ফলাফলটা অন্যরকম হতে পারে। আবার অপরপক্ষে তৃণমূলও বলতে পারেন যে তাদের পক্ষে যে জনজোয়ার নেমেছে তাতেও অন্যরকম হতে পারে, সুতরাং কোনোটাই বোধ হয় এখন সঠিক করে বলা সঙ্গত নয়। আমরা খালি এইটুকু বলতে পারি যে লোকসভা নির্বাচনটাই শেষ কথা নয়, সেই নির্বাচনের পর 2 বছর কেটে গেছে এবং সেই সময় মানুষের চেতনা মানুষের অভিজ্ঞতার জগতেও কিছু কিছু
অধ্যাপক সুদিন চট্টোপাধ্যায়, আপনার কাছে আবার হয়তো আমরা ফিরে আসবো, এই জাতীয় তো প্রশ্ন আসতেই থাকবে। আমি শুধু সবিনয়ে অনুরোধ করব আমাদের অতিথিদের যে উত্তর একটু সংক্ষিপ্ত রাখার জন্য। কিন্তু অধ্যাপক চট্টোপাধ্যায় যে কথা বললেন তার পরিপ্রেক্ষিতে অধ্যাপক মিরাতুন্নাহার আপনি কি মনে করেন?
আমার ভীষণটা একটু আলাদা। আমি যেটা দেখেছি খুব গভীরভাবে সংশ্লিষ্ট থেকে পরিবর্তনের ধারার সঙ্গে, পরিবর্তনের চাওয়ার ধারার সঙ্গে, আমার যেটা মনে হয় আজকে এই নির্বাচনের দিনে যে কথাটা সবাই ভুলে যাচ্ছে সেটা হলো দীর্ঘদিনের শাসনকালে আমাদের এই বাম সরকার অপশাসনের যে শিক্ষাতে ভয়ানকভাবে অপশাসনের শিকার হয়েছিল আমাদের জনগণ, এই দেশের জনগণ। জনগণ কিন্তু সন্ত্রস্ত হয়েছিলেন, জনগণ সচেতন হয়েছিলেন বলে আমি বিশ্বাস করে আমি দেখেছি, কিন্তু তারা ভীত ছিলেন, সন্ত্রস্ত ছিলেন, বিভিন্ন কারণে তারা তাদের কণ্ঠ তুলে ধরতে পারছিলেন না। এইরকম সময়ে সিঙ্গুর প্রথম এই অপশাসনের ফলে যে উদ্ধত সরকারের মধ্যে এসেছিল, বাম সরকার, জনগণের সরকার এবং সর্বহারাদের সরকার, তাদের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ এরা তোলে। যখন কৃষি জমি, সোনার জমি সিঙ্গুরের নিচে যান এরা শিল্পের জন্য, তখন তারাই বিক্ষোভটা খুব প্রবল ভাবে তুলে ধরে। আজকে মানুষ ভুলে যাচ্ছে মনে হচ্ছে আমার, এবং নন্দীগ্রামের মানুষ রীতিমতো আত্মদান করে, রীতিমতো আরো আরো এই বিক্ষোভটাকে ত্বরান্বিত করে, অনেকখানি ত্যাগ স্বীকার করে। তারপরে কি হলো, সারা দেশের মানুষ, সর্বস্তরের মানুষ, বুদ্ধিজীবী মহল, সংস্কৃতি মহল, শিক্ষা মহল, সমস্ত স্তরের আরেকটু উপরের স্তরের মহল, উপলব্ধি করে ভাব করছি না, তবুও বলবো যারা চুপ ছিলেন তারা সরব হলেন। ফলে কি হলো, সমস্ত জনগণের মধ্যে এক ধরনের সাহস, বিক্ষোভ করা, প্রতিরোধ করার একটা মানসিকতার জোর তারা ফিরে পেলেন। তারই পর ধরে আজকে এই পরিবর্তনের ধারা, এখন প্রত্যাবর্তন হোক আর পরিবর্তন হোক, আমি দলের প্রত্যাবর্তন পরিবর্তন এসব কথা বলতে চাই না, আমার বলতে ভালো লাগে না। আমি বলবো পরিবর্তনটা হোক অপশাসনের বদলে সুশাসনের পরিবর্তন, এবং সেটাই মানুষ চাইছে বলে আমি বিশ্বাস করি।
আমরা আরো উত্তরের জন্য আপনাদের কাছে ফিরে আসব, কিন্তু দেখছি যে সেজিন চৌধুরী ফেসবুকে বোধহয় আরো মন্তব্য প্রশ্ন এসেছে, সেগুলো নিয়ে প্রস্তুত রয়েছেন।
কয়েক মিনিট আগেই রাজদীপ দাস, তিনি কলকাতা থেকে লিখেছেন অনুষ্ঠান ভালো হচ্ছে। আর বাংলাদেশ থেকে ফয়সাল আহমেদ শিপন, তিনি লিখেছেন যে দল নির্বাচনে হেরে যাবে সেই দল কি অন্য দলের উপর ফ্রডের দোষ দেবে?
প্রথমে কলকাতা থেকে যিনি বলেছেন অনুষ্ঠান ভালো হচ্ছে তাকে অজস্র ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। এবং শিপন, ফয়সাল বললেন নামটা,
ফয়সাল আহমেদ শিপন,
আচ্ছা ফয়সাল আহমেদ শিপন প্রশ্ন করেছেন যে দল নির্বাচনে হেরে যাবে তারা কি এতে ফ্রড বা কারচুপির অভিযোগ আনবে কি না? উপমহাদেশে কিন্তু এরকম দৃষ্টান্ত রয়েছে, খোদ বাংলাদেশেই আমরা দেখেছি যে দুদলই, যে প্রধান দুটি দল আছে তারা একে অপরকে অভিযুক্ত করেছে অতীতে। সম্ভবত শিপন সেখান থেকেই প্রসঙ্গটি তুলেছেন। আমি এই ব্যাপারে অধ্যাপক সুদিন চট্টোপাধ্যায়ের কাছে যাচ্ছি, যে দল হেরে যাবে তারা কি জালিয়াতি, ভোট জালিয়াতি ও ভোট কারচুপির অভিযোগ আনবে?
এটা খুব স্পষ্ট করে আমি বলতে চাই, 34 বছরে যে দল বারবার হেরেছে পশ্চিমবঙ্গে তারা সব সময় এই গণতন্ত্রে অংশগ্রহণ করেও, নির্বাচনের দিন পর্যন্ত বলেও যে সঠিক নির্বাচন হয়েছে, ভিক্টরি চিহ্ন দেখিয়েও পরাস্ত হওয়ার পর তারা চিৎকৃত কণ্ঠে বলেছেন যে নির্বাচনে রিগিং হয়েছে, পরের বছর বলেছেন সাইন্টিফিক রিগিং হয়েছে ইত্যাদি। কিন্তু গত দুবছর আগে লোকসভা নির্বাচনে বামফ্রন্ট পরাস্ত হবার পরেও একবারও বলেননি যে রিগিং। আমি আপনাকে খালি এই দুটি তথ্য দিচ্ছি, আমার উত্তর দীর্ঘায়িত।
আচ্ছা অধ্যাপক মিরাতুন্নাহার,
এইসব দলীয় কদমগুলো আমি খুব পছন্দ করি না, ভালোবাসি না, বুঝিও না তত। তবে এটা ঠিক, প্রফেসর চট্টোপাধ্যায় ঠিকই বলেছে যে বিরোধী পক্ষ এই তৃণমূল কংগ্রেস এরা বারবার রিজনের অভিযোগ বহু বছর ধরে করে এসেছেন, আজকেও বস্তুত আজকেও এই অভিযোগ যাদবপুর কেন্দ্রে উঠেছে, তারাই তুলেছেন তৃণমূল কংগ্রেস সেখানে রিজিন করেছে, অর্থাৎ তার কথার সত্যতা আজকেও প্রমাণিত হলো। তবে তার সেই এই বাস্তবতার একটা একটা পথ আছে, তো সত্যি সত্যি যারা জিতে যাচ্ছিলেন, প্রবল ভাবে জিতে যাচ্ছেন এক সময়, তাদের বিরুদ্ধে যারা পরাভূত হয়েছে তারা রিজিং এর অভিযোগ এনেছে। এটা তো খুব স্বাভাবিক কথা বলে আমার মনে হয়
নির্বাচনে বাম ফ্রন্ট পরাস্তই হয়েছে, অপেক্ষাকৃত অনেক কম আসন পেয়েছে, একবারও বাম ফ্রন্ট বলেনি রিগিং হয়েছে, এটা ঐতিহাসিক সত্য, এটা স্বীকার করা সঙ্গত।
আচ্ছা, ভয়েস অফ আমেরিকার, হ্যালো, হ্যাঁ সাগর চৌধুরী বলুন, কিছু বলতে চাইছেন?
আমি অধ্যাপক চট্টোপাধ্যায়ের বক্তব্যের জের ধরে সামান্য একটা সংক্ষিপ্ত মন্তব্য করতে চাই। সেটা হচ্ছে যে এবারকার নির্বাচনের হার জিত নির্ধারিত হতে তো এখনো প্রায় দু সপ্তাহ মতন বাকি, যদিও আজকের যে ভোট নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলো আজকে সন্ধ্যাবেলা কলকাতা এবং চব্বিশ পরগনায়, ইতিমধ্যে দুই তরফ থেকেই, মানে বাম ফ্রন্ট এবং তাদের বিরোধী তরফ থেকেই, কিছু নিয়ম বহির্ভূত আচরণের অভিযোগ পরস্পরের বিরুদ্ধে উঠেছে। কিন্তু এই প্রসঙ্গে এটাও বলা উচিত, আমি অধ্যাপক চট্টোপাধ্যায়ের সঙ্গে মানে সুরে সুর মিলিয়েই বলছি, যে বামফ্রন্ট সরকার গত ৩৫ বছর ধরে ক্ষমতায় আছে, ছিল এবং এখনো আছে বলবো আমি, তারা বিভিন্ন মানে কয়েকটা নির্বাচনে জিতে, জনসমর্থনের মাধ্যমে নির্বাচনে জিতেই ক্ষমতায় থেকেছে। আমি ধরে নিচ্ছি ফর দ্য সেক অফ আর্গুমেন্ট যে রিগিং হয়েছে, বেআইনি কাজকর্ম হয়েছে, হয়তো কিছু কিছু হুমকি, ভয় দেখানো, সন্ত্রাসের ব্যাপারও ঘটেছে, কিন্তু তা সত্ত্বেও এই এত বছর ধরে তারা বারবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ফিরে আসা, সেটা কেবলমাত্র রিগিং এবং ওই দলীয় ক্যাডারদের মাধ্যমে লোকজনকে ভয় দেখিয়ে সেটা সম্ভব হতো না। তাদের পেছনে নিশ্চয়ই গরিষ্ঠ সংখ্যক জনসমর্থন ছিল, সেজন্যই তারা থাকতে পেরেছে।
ফিরে আসছি আপনাদের কাছে আবারও, তার আগে জানিয়ে রাখি এই হ্যালো ওয়াশিংটন কল ইন শো অনুষ্ঠিত হচ্ছে, বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, এবং এ ব্যাপারে আপনারা টেলিফোন করলে আমাদের 2026193062 তে ফোন করতে পারেন, আমাদের ফেসবুকে মন্তব্য পাঠাতে পারেন। এর মধ্যে আরেকটি প্রশ্ন আমরা নিয়ে নিচ্ছি কলকাতা থেকে, সুতপা দাস, হ্যালো।
আমি পশ্চিমবঙ্গে কলকাতা থেকে সুতপা দাস বলছি। আমার প্রশ্ন হলো, কলকাতা নির্বাচনী প্রচারে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন এবং তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়া রাজ্যদের মধ্যে অন্যতম, পশ্চিমবঙ্গের এবছরের নির্বাচনে যদি পরিবর্তন আসে তাতে পশ্চিমবঙ্গকে উন্নত রাজ্যদের মধ্যে কততম হিসেবে দেখতে পাবো, পশ্চিমবঙ্গের উন্নতি কতটা সম্ভব হবে?
হ্যালো, হ্যালো,
আমাকে চাইছেন?
হ্যাঁ হ্যাঁ, না আমি প্রশ্নটা তো শুনলেনি যে কত নম্বরে থাকতে পারে রাজ্যটি এবং এর উন্নতি হবে কিনা। আমি সাগর চৌধুরী, আপনার কি মনে হয়?
আমার তো মনে হয় যে গত কয়েক দশকে পশ্চিমবঙ্গের মোটামুটি উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, অর্থনৈতিক এবং সামাজিক দুই ক্ষেত্রেই। কারণ যেহেতু আমি বেশিরভাগ সময় বিদেশে থেকেছি এবং মাঝে মাঝে দেশে ফিরে এসেছি, কাজেই আমার পক্ষে খানিকটা নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গি থেকে এই যে পরিবর্তনটা হচ্ছে সাংস্কৃতিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে ঠিক না, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে, হ্যাঁ, সেটা আমার চোখে পড়েছে। আমার মনে হয় যে পশ্চিমবঙ্গ প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা সর্বৈব সত্য নয়, কারণ পশ্চিমবঙ্গে অন্তত ৩০ বছর আগে যে সিচুয়েশন ছিল অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক উন্নতির ক্ষেত্রে, তার থেকে উল্লেখযোগ্য উন্নতি, চোখে পড়ার মতন উন্নতি অন্তত আমার চোখে তো পড়েইছে এবং আমার মতো অনেকের চোখেই পড়েছে। আজকেই সন্ধ্যাবেলা একজন ভদ্রলোকের সঙ্গে কথা হচ্ছিল, তিনিও দীর্ঘদিন বাইরে থাকার পরে কলকাতায় ফিরেছেন, তিনিও বলছেন যে আমারও কিন্তু চোখে পড়ছে যে একটা এক ধরনের প্রোগ্রেস, এক ধরনের ইম্প্রুভমেন্ট ডেফিনেটলি নোটিসেবল।
আমাদের আরেকজন শ্রোতা আছেন নকশালবাড়ি দার্জিলিং থেকে, মামুনুল হক, হ্যালো।
জি সালাম আলাইকুম, আমি মামুন হক মাল্লাবাড়ি, নকশালবাড়ি, জেলা দার্জিলিং। পশ্চিমবঙ্গ থেকে বলছি। আমার প্রশ্ন হলো যে গত 35 বছর ধরে একটি সরকার ক্ষমতা থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের তেমন উন্নয়ন হয়নি, উন্নয়ন যদি না হয় তবে এইরূপ দায়ভার বিরোধীরা নেবে কেন? সেটা বাম সরকারেরই নেওয়া উচিত, বাম সরকারের মানে বড় কর্তারা বিরোধীদের চাপাচ্ছেন এই দোষটা, তো এটা কেন, এটা চাপানো ঠিক না, এটাই আমার মন্তব্য।
এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অধ্যাপক সুদীপ চট্টোপাধ্যায়, সুদীন চট্টোপাধ্যায়,
কথাটা উনি যা বলেছেন তার সঙ্গে আমি সহমত পোষণ করি না। এই 34 বছরে যে উন্নয়ন হয়েছে পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষের কোন রাজ্যে এই উন্নয়ন দেখতে পাবেন না, যেটা ভূমি সংস্কার আমি বলছি। এই ভূমি সংস্কারের উন্নয়ন পশ্চিমবঙ্গ এবং কেরলের বাইরে ভারতবর্ষের কোন রাজ্যে আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই ঐতিহাসিক সত্যটা তুলে ধরতে চাই। স্বাগত চৌধুরী মশাইকে ধন্যবাদ, উনি বাইরে থেকে দেখেছেন এবং নৈবক্তিক ভাবে দেখেছেন, অনেকটাই সঠিক দেখেছেন। আমাদের দুর্ভাগ্য যে প্রধানমন্ত্রী 2 মাস আগে চিঠি দিয়ে বলেন যে পশ্চিমবঙ্গের উদ্যম অত্যন্ত প্রশংসনীয়, পি চিদাম্বরম অর্থমন্ত্রী বলেন যে পশ্চিমবঙ্গের উদ্যম অত্যন্ত প্রশংসনীয়, অর্থমন্ত্রী নয় এখন স্বরাষ্ট্রমন্ত্রী, আবার তারা নির্বাচনী প্রচারে এসে স্বতন্ত্র কণ্ঠস্বরে কথা বলেন, এটা আমাদের একটা ট্র্যাজেডি। যদি পশ্চিমবঙ্গ পিছিয়ে থাকে তাহলে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করব যে ভারত রাষ্ট্র স্বাধীন হবার পর প্রথম 35 বছর, ভারত রাষ্ট্র স্বাধীন হবার পর প্রথম 35 বছর পশ্চিমবঙ্গে তারা একচ্ছত্রভাবে শাসন চালিয়েছিলেন, কতটা উন্নয়ন তখন করে গিয়েছিলেন তারা, আমি তার হিসাব চাইব। সুতরাং এই কথাগুলো কেবলমাত্র নির্বাচনী প্রচারের জন্য অত্যন্ত হালকা এবং চটুল কথা বলে আমি মনে করি। পশ্চিমবঙ্গের উন্নতি খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়, সে শিক্ষার ক্ষেত্র হোক, সংস্কৃতির ক্ষেত্র হোক, সামাজিক ক্ষেত্র হোক, অর্থনৈতিক ক্ষেত্র হোক, শিল্পায়নের ক্ষেত্র হোক, কৃষি উন্নয়নের ক্ষেত্র হোক, কৃষি শস্য ফলন সবজি উৎপাদন যে কোনো ক্ষেত্র হোক, সেগুলো যে খুব স্পষ্ট করে অনুভব করা যায় এটা কিন্তু আমি জোরের সঙ্গেই বলতে চাই।
প্রশ্নটা হচ্ছে যে ভারতের সামগ্রিক উন্নতির মাপকাঠিতে, কারণ অনেক অর্থনীতিবিদই মনে করেন যে ভারতে সামগ্রিকভাবে প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে, ভারতে সামগ্রিকভাবে উন্নয়ন ঘটেছে এবং পশ্চিমবঙ্গ সেই পরিমাপে একাদশ রাজ্য বলে মনে করা হয়, কিন্তু উন্নতি ঘটেছে একথা সাগর চৌধুরী বলছেন, সুদীন চট্টোপাধ্যায়ও বলেছেন। মিরাতুন নাহার, আপনি কি মনে করেন?
আমি তো দর্শনের অধ্যাপিকা, প্রকৃত এই দুটোর মধ্যে একটা তফাৎটা বুঝি, ইংরেজিতে যাকে বলে অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়ালিটি, এই দুটোর মধ্যে তফাৎটা আমার কাছে খুব প্রকট এবং আমি লক্ষ্য করে দেখেছি। আমি শিক্ষা জগতের সঙ্গে আজ 34 বছর ধরে যুক্ত, আমি লক্ষ্য করে দেখেছি যে আমি কারোর সঙ্গে কোন মতবিরোধিতাই যাচ্ছি না, কেবল আমার ভীষণটার কথাই আমি বলছি। আমার মনে হয়েছে যে যারা মনে করছেন উন্নতি, আমারও মনে হয় বাইরের উন্নতি। এখন দেখা যাচ্ছে সমস্ত স্তরের মানুষের হাতে আছে মোবাইল, গ্রামের ঘরে ঘরে দেখা যাচ্ছে কম্পিউটার চলে আসছে, যাদের একটু টাকা আছে তাদের কাছে কম্পিউটার। কিন্তু যে অবনতিটা, সে আরেকটা উদাহরণ দিই শিক্ষা ক্ষেত্রে, প্রেসিডেন্সি কলেজ আজ বিশ্ববিদ্যালয় হয়েছে। আমি শুধু আমি সব বক্তব্য একেবারে দীর্ঘায়িত করতে পছন্দ করি না, বলবো না, সেরকম আপনার সাজেশনটা আমি মানছি। আমি শুধু একটা উদাহরণ দিই এই শিক্ষা ক্ষেত্রের কথা, আপাত উন্নয়ন। আমি খুব অত্যন্ত বিনয় সহকারে চৌধুরীর কথার একটা উত্তর দিই, উনি কোথায় থাকেন না বলেই হয়তো নৈতিকভাবে নিশ্চয়ই বলছি, কিন্তু থাকেন না বলেই বাইরের উন্নতিটা চেষ্টা করেছে, ভিতরের অবনতিটা আমরা যারা গভীরভাবে এখানে সংশ্লিষ্ট উন্নতি সম্পর্কে সচেতন তারা আমরা লক্ষ্য করেছি। আমি যেমন প্রধান পরীক্ষক হিসেবে দর্শনের খাতা গত কয়েক বছর সব পেয়েছি সব কলেজে, এবং তার মধ্যে নিঃসন্দেহে প্রেসিডেন্সি কলেজে আছে, বিশ্বাস করা যায় না যে খাতাগুলো এত খারাপ, এবং দীর্ঘ বছর ধরে দেখছি ক্রমাগত শিক্ষা ব্যবস্থার অবনতিটাই খালি, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় করে দিলে উন্নতি বাইরে থেকে লক্ষ্য করা যায় কিন্তু ভেতরের অবনতি তো আমরা বুঝতে পারি। কোথায় অবনতি? শিক্ষা কিছু নেই, সংস্কৃতি কিছু নেই, আর মূল যে অব্যবস্থাটা চলেছিল সেটা এক কথায় বলে শেষ করে আমার এই বক্তব্য, সেটি হলো যে উন্নতি যেটুকু করা হয়েছে যেটুকু বাইরে থেকে যাদেরকে সেখানে যে উন্নয়ন ব্যবস্থা করা হয়েছে করেছেন এই সরকার, সেটা শুধুমাত্র দলের প্রতিষ্ঠার জন্য। ধরুন একজনকে একটা জায়গা থেকে আরেকটা উন্নত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তিনি হবেন দলের প্রতিনিধি, দলের সমর্থক, এইটাকে এরা কঠোর ভাবে মেনেছে।
অধ্যাপক মিরাজুন্নাহার, আমাদের একটু সংক্ষিপ্ত করতে হবে সময়ের কারণে। আমাদের ফেসবুকে আরো প্রশ্ন এসেছে সেদিন চৌধুরী,
অনেকগুলো প্রশ্ন বাকি আছে। রাজদীপ দাস, যিনি কিছুক্ষণ আগে লিখেছিলেন অনুষ্ঠানটা ভালো লাগছে, তিনি আবার লিখেছেন, পরিবর্তন পন্থী নেত্রীর গতকালকের উক্তি সত্যি ভেবে দেখা উচিত সকলের। আর বাংলাদেশের চুয়াডাঙ্গা থেকে মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন, একদিকে ভোট দিতে ভোটারদের কাছে রাজনৈতিক দলগুলোর আবেদন, অন্যদিকে বিরুদ্ধে ভোট দিলে প্রাণে মরতে হবে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের কাছে। এমন হুমকি ধামকি শুনে রীতিমতো দিশেহারা এবারের পশ্চিমবঙ্গের ভোটাররা। এবারের নির্বাচনে প্রযুক্তির ব্যবহার রয়েছে ব্যাপক, পরিবর্তনের পক্ষে মার্কিনীরা। আমাদের অপেক্ষা করতে হবে 13 মে পর্যন্ত, দেখতে হবে রাজ্যবাসীর রায় কি।
দীর্ঘ মন্তব্য। প্রথম কথাটি বলি যে বিরোধী নেত্রী সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই তিনি বলেছেন, তিনি গতকাল কি মন্তব্য করেছিলেন সেটি তিনি উল্লেখ করেননি, কাজে এ সম্পর্কে আমরা কোনো আলোচনায় যেতে চাই না, কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মন্তব্য রাজনৈতিক নির্বাচনী প্রচার সভায় কিংবা সংবাদ সম্মেলনে করা হচ্ছে। কিন্তু বাংলাদেশ থেকে যিনি প্রশ্ন করেছেন, কি নাম বললেন সেদিন?
মোহাম্মদ আবদুল্লাহ।
মোহাম্মদ আবদুল্লাহ, এই নির্বাচনী মৌসুমকে কেন্দ্র করে ভয় ভীতি হুমকি এইসব ব্যাপারগুলো উল্লেখ করেছেন। সাগর চৌধুরী, আপনি কি মনে করেন?
ভয় ভীতি হুমকি এই ধরনের একটু বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকতেই পারে, সব বরাবরই ঘটে, আজ বলে নয়। আমি যখন দেশে থাকতাম বিদেশে যাওয়ার আগে পর্যন্ত, তখনও বিভিন্ন নির্বাচনে বা রাজনৈতিক প্রচারের সময় এই ধরনের ঘটনা ঘটতই। কিন্তু আমার মনে হয় না যে এবছর নির্বাচন পরিস্থিতিতে যথেষ্ট মানে উত্তেজনা এবং রেষারেষি, পারস্পরিক কি বলবো, এক ধরনের মারাত্মক কোন ঘটনা কিন্তু আমার মনে হয় না ঘটেছে। যেগুলো ঘটেছে সেগুলো সবসময় ঘটে, সেগুলো আমাদের দেশের নির্বাচন প্রক্রিয়ার একটা অবিচ্ছেদ্য অঙ্গ, এগুলো মেনে নিয়েই বরাবর আমাদের নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে অব্যাহতভাবে এগিয়ে গেছে।
আমরা
সেভাবে আমার মনে হয় না কিছু হয়েছে।
কলকাতা থেকে টেলিফোন লাইনে আরেকজন আছেন, সুলগ্না ঘোষ রায়। হ্যালো।
হ্যালো, নমস্কার। আমি কলকাতা থেকে সুলগ্না ঘোষ রায় বলছি। আজকের অতিথির কাছে আমার প্রশ্ন হলো যে এই আমাদের যে বিধানসভা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের প্রাককালে রাজ্যের প্রধান দুই যে রাজনৈতিক দলের মধ্যে এক দলের বক্তব্য হচ্ছে যে তাদের মানে সেই দলের প্রত্যাবর্তন, এবং আরেক দলের বক্তব্য হচ্ছে রাজ্যের পরিবর্তন। তা আমার প্রশ্ন হলো যে ভোটের ফলাফল যাই হোক না কেন, রাজ্যের মানুষের যে ন্যূনতম অধিকারের প্রশ্নে, শিক্ষা, চাকরি, চিকিৎসা, পরিষেবার ক্ষেত্রে কিছু কি মান উন্নয়ন আদৌ ঘটবে? এটাই আমার অতিথির কাছে আজকের প্রশ্ন।
এর জবাবের জন্য আমরা যাচ্ছি অধ্যাপক মিরাজুন্নাহার আপনার কাছে, যে গুণগত পরিবর্তন কি ঘটবে আদৌ?
এটা ভবিষ্যৎবাণী বলে আমার মনে হয়। ভবিষ্যৎবাণী আমি করতে পারবো না, কারণ কোন দল কোন বিশেষ দলের সমর্থক আমি নয় এবং তাদের পক্ষে বলতেও আমি পারবো না। আপনি বিরোধী পক্ষ যারা আছেন এখন, তৃণমূল কংগ্রেস যাচ্ছেন, তারা কি করবেন তারাই জানেন, আমি বলতে পারবো না। শুধু এটুকু বলতে পারি, প্রত্যাবর্তন হোক আর পরিবর্তন হোক, যাই হোক, আমরা চাইবো ভালো কিছু ঘটুক। এবং যেটা রিজাল্ট হলো এই আজকে পর্যন্ত ঘটনায়, সেটা হলো জনগণ, দেশের মানুষজন, যে সরকার দীর্ঘকাল ধরে ছিল শাসনে, সেই সরকারের কিন্তু একটা জিনিস ঘটেছে, আমাদের যেভাবে ঘটে গণতন্ত্রের যেটা হওয়ার কথা সেটা হয়নি, 5 বছর ধরে বদল বা পরিবর্তন। সেই পরিবর্তনটা চাইছেন মানুষ, এবং বিশেষ করে যেটা চলছিল সেটা যাক, সেটা পরিবর্তন হোক, কোন দল সরকার যা বলছে।
সুদিন চট্টোপাধ্যায়, সুদিন চট্টোপাধ্যায়, এই অভিযোগ পাল্টা অভিযোগকে ছাড়িয়ে আসল প্রশ্নটি যেটি উনি করেছেন সেটি হলো, যে দলই জয়লাভ করুক না কেন, পরিষেবার ক্ষেত্রে কি উন্নয়ন ঘটবে?
না, এটা করেছেন, কিন্তু গণতন্ত্রের এটা লক্ষণ নয় যে প্রতি পাঁচ বছর অন্তর পরিবর্তন হবে। গণতন্ত্রের কোথাও একথা লেখা নেই। গণতন্ত্রের বক্তব্য হচ্ছেই যে যে দলকে বেশি মানুষ চাইবেন তারা ক্ষমতায় আসীন হবে। গণতন্ত্র মানেই নয় প্রতি পাঁচ বছর অন্তর পরিবর্তন হবে, এটা আমি গণতন্ত্রের সঠিক ব্যাখ্যা বলে আদৌ মনে করি না, এক নম্বর। দু নম্বর, হ্যাঁ, প্রতিবারই তো কিছু কিছু পরিবর্তন তো সবসময় হয়, কোথাও কখনো স্থানু হয়ে আছে কোন জিনিস, এটা তো অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমার মনে হয় না কোথাও স্থানু হয়ে আছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করেছি আমার মতো করে, তাতে আমি ক্রমবর্ধমান পরিবর্তন, পরিবর্তন থেকে পরিবর্তন আরো পরিবর্তন আমি লক্ষ্য করেছি। এবং মানে আমি তো সারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার সঙ্গে দীর্ঘকাল জড়িত আছি, এবং দীর্ঘকাল জড়িত থাকার সূত্রে আমি বলতে পারি, একটা সময় পরীক্ষার খাতা হাতে করে নিয়ে গিয়ে লজ্জায় সেই বান্ডিলটা এসে ফেরত রাখতে হতো। এটা আমি বলছি বামফ্রন্ট সরকার আসার ঠিক অব্যবহিত আগের দিন, সে যে কি অরাজকতা কি নৈরাজ্য,
আমরা ফিরে আসব। কিন্তু সরাসরি টেলিফোন লাইনে আছেন দীপক মিত্র। হ্যালো মিস্টার মিত্র, শুনতে পাচ্ছেন আমাকে?
হ্যাঁ নমস্কার, আমি দীপক কুমার মিত্র বলছি সিকিম ভারতবর্ষ থেকে।
হ্যাঁ আপনার প্রশ্ন বলুন।
আমার প্রশ্নটা হচ্ছে, অ্যাকর্ডিং টু ভিওএ আপনাদের অনেক সাংবাদিক ছড়িয়ে আছেন সারা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে, আমি জানতে চাই যে এবারে যে নির্বাচন, যে তিনটে নির্বাচন হয়ে গেল পশ্চিমবঙ্গে, তো আপনাদের মতামত কি, কারা জিতবে এবারে?
আমরা কোন মতামত বস্তু তো দিতে পারি না। আপনি সম্ভবত ফেসবুকেও, সেজিন চৌধুরী ফেসবুকে বোধ হয় উনি একই প্রশ্ন করেছেন।
আপনি কিছুক্ষণ আগে প্রশ্নটা করেছিলেন ফেসবুকের ওয়ালে।
হ্যাঁ, আসলে এই প্রশ্নের কোন উত্তর আমরা দিতে পারবো না এবং দেওয়া উচিত হবে না। প্রথমত আমরা ভোটারও নই, আমরা পশ্চিমবঙ্গের জনগণও নই, এইসব প্রশ্নের উত্তর মিডিয়া দিতে পারে না। আমরা নিরপেক্ষভাবে অবজার্ভ করছি এবং যে জন্য আমরা বরাবর বলেছি যে আমাদের এই অনুষ্ঠানে মতামত প্রকাশের দায় দায়িত্ব আমাদের নয়, আমাদের অতিথিরা মতামত প্রকাশ করছেন তাঁদের স্বাধীনতা, তাঁদের গণতান্ত্রিক অধিকার হিসেবে। কাজেই কারা জিতবেন সেটা বলা কঠিন, এবং প্রথমে অতিথিরাও বলেছেন যে 13 তারিখের পরে ফল প্রস্তুত না হওয়া পর্যন্ত সেটা বলা খুবই কঠিন ব্যাপার। আরেকটা টেলিফোন বোধ হয় আসছে। হ্যালো, আরেকটা টেলিফোন এসছে। আচ্ছা ঠিক আছে, ততক্ষণে আমরা অন্য একটা প্রশ্ন নিয়ে নিই। নেয়ার আগে আমরা ফেসবুকে যাচ্ছি, সেজিন চৌধুরী।
হ্যাঁ, আমাদের বেশি সময় নেই, তো ফেসবুকে আমাদের বেশ কয়েকটি প্রশ্ন এসে গেছে, আমি জাস্ট প্রশ্নগুলো পড়ে দিচ্ছি। চাহিনুর আলম, উনি বগুড়া বাংলাদেশ থেকে লিখেছেন, নির্বাচন কি নিরপেক্ষ হবে? মমতাকে নিয়ে উইকিলিক্সের তথ্য কেমন প্রভাব ফেলছে নির্বাচনের উপর? তিনি আরও জিজ্ঞেস করেছেন, মুসলমানরা কেমন প্রাধান্য পাচ্ছে এই নির্বাচনে?
হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন অতিথিরা? একটা প্রশ্ন উঠেছে যে এই নির্বাচনে উইকিলিক্সের ব্যাপারটা এসছে। উইকিলিক্সে বলা হচ্ছিল, একটা তথ্য ছিল যে যুক্তরাষ্ট্র সম্ভবত চাইছে সরকার পরিবর্তন পশ্চিমবঙ্গের, সেই ব্যাপারে আমরা কোনো মন্তব্য করতে পারি না, কারণ উইকিলিক্সের ব্যাপারটি এখনো অত্যন্ত বিতর্কিত। উইকিলিক্সের অনেক তথ্যই বেরোচ্ছে যেটি সম্পর্কে নানান রকম বিতর্ক আছে। কিন্তু একটি প্রশ্ন উনি করেছেন যে মুসলমানদের কিরকম গুরুত্ব পাচ্ছেন এবারকার নির্বাচনে। ডক্টর মিরাতুন নাহার, আপনি কি মনে করেন এবারকার নির্বাচনে মুসলমানদের অবস্থান কি এবং অবস্থা কি?
পশ্চিমবঙ্গে মুসলমান ভোট বেশ অনেকখানি, অন্তত কারা জিতবেন কারা হারবেন মুসলিমদের ভোট পাওয়াটা, ভোট দেওয়ার উপরে অনেকটা নির্ভর করে। ফলে সেদিক থেকে যারা ভোট প্রার্থী দল, বিশেষ দল, সরকারি দল অথবা বিরোধী দল, তারা তো নির্বাচন, আজকে নির্বাচন ঘটেছে একটা তৃতীয় দফা।
খুব সংক্ষেপে ডক্টর নাহার, আমাদের শেষ করতে হবে।
হ্যাঁ হ্যাঁ, মুসলমানদের ভোট অনেকখানি কাঙ্ক্ষিত এবং তারা যথেষ্ট গুরুত্ব পেয়েছে।
আচ্ছা, এই পর্যায়ে অধ্যাপক সুদিন চট্টোপাধ্যায়, না আমাদের একদম খবরের সময় হয়ে এসছে, আমি খুবই দুঃখিত। অধ্যাপক সুদিন চট্টোপাধ্যায় বলুন, বলুন, চট করে বলুন।
একটা কথা হচ্ছে যে উইকিলিক্সটা আমেরিকার সরকার কিন্তু এই যে উইকিলিক্স বেরিয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচন সম্পর্কে সেটা প্রতিবাদ করেননি।
আমরা উইকিলিক্স প্রসঙ্গে কোনো বক্তব্যে যাব না, কারণ আগেই বলা হয়েছিল যে উইকিলিক্স এর কোনো বক্তব্যকে সরকারি মন্তব্য বলে ধরা হচ্ছে না। অধ্যাপক সুদিন চট্টোপাধ্যায়, অধ্যাপক মিরাতুন নাহার এবং সাগর চৌধুরী, আপনাদের তিনজনকেই ধন্যবাদ।
কলিন শো হ্যালো ওয়াশিংটনে প্রচারিত অতিথি বক্তাদের বক্তব্য মন্তব্য বা প্রশ্নকর্তাদের জিজ্ঞাসা মন্তব্যে প্রতিফলিত অভিমত সম্পূর্ণই তাঁদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, এর কোনো দায়দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তাবে না।